This track was downloaded from FusionBD.com.
স্বাগত, শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও অ্যাসাম 89.2 তে। আপনার সাথে আছি আমি আরজে শর্মী, আর প্রতিবারের মতন আমাদের সাথে আছে প্রথম ঘন্টার গল্প, তার পরের ঘন্টা রয়েছে কুয়াশার মূল গল্প, আর ফাঁকে সাথে আমি থাকছি, মাঝে মাঝে ফিরে আসবো গল্পের ফাঁকে ফাঁকে। আর আমাকে SMS পাঠাতে চাইলে পাঠাতে পারেন 2221, ইতিমধ্যে লিখে পাঠিয়েছেন অনেকেই। শুরুতেই রাউজান চিটাগং থেকে লিখে পাঠিয়েছেন, একজন ফোন নাম্বার পাঠিয়েছেন কিন্তু বাকি কথা লিখে পাঠাননি। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, কালকে এক্সাম তবুও শুনছি, সাথে আমার ফ্রেন্ড দুর্লভ আছে, খুব ভালো কথা। এলাহি লিখেছে চিটাগং থেকে, কুয়াশার ফুল টিমের ফুল অ্যাক্টিভিটিস শোনার জন্য আজ সারাক্ষণ অপেক্ষা করছি, একদম সঠিক। রিয়া লিখেছে হাই আপু, ইউ আর সো সুইট, স্টার্ট দ্য স্টোরি প্লিজ, একটু অপেক্ষা করতে হবে। এটাকে এস কে সিয়াম লিখেছে, 11:20 এর জন্য আমার নীল পরি, রবিনা যেন কুয়াশা মিস না করে, তুমি বলে দাও সে যেন আমার কি, বাকিটা কিছুই বুঝলাম না। শামিন ম্যাম হাউ আর ইউ, শামিন ম্যাম বাংলাদেশ ক্রিকেট টিমকে উইশ করে দাও ফর হোয়াইট ওয়াশ, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার জন্য, আই লাভ কুয়াশা অসম, জ্যাকি ন্যাশনাল আম্পায়ার, ওকে কংগ্রেটস টাইগার, অবশ্যই এটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই আনন্দের একটা বিষয়। আর লিখেছে ফিরোজ কুমিরার থেকে, আকিলপুর কুমিরার থেকে লিখেছে, কি লিখেছে, গল্পকে লিখেছেন কল্প, আমি ঠিক বুঝতে পারলাম না। আরো লিখেছে মোহাম্মদ আরিফ, নশিনী থেকে ভালোবাসা জানিয়েছেন এবং লিখেছে কুয়াশা সবচেয়ে প্রিয় আয়োজন, আর অল দ্য বেস্ট জানিয়েছে কুয়াশা টিমকে। তো ঠিক আছে, আজকে প্রথম গল্পটা আমরা শুরু করছি, কিন্তু তার আগে একটা কাজের খবর জানিয়ে দেব। ডিয়ার অল মাউন্টেন লাভার্স, বন্ধু গ্যারেজ ইজ অর্গানাইজিং অ্যান অলসাম ইভেন্ট মিশন কেওক্রাডং, আর তুমি যদি এতে অংশ নিতে চাও তাহলে সাইন আপ অ্যাট www. বন্ধু গ্যারাজ ডট ক্লাব আর বন্ধু গ্যারাজ গ্রুপে যোগ দিয়ে জেনে নাও সব ডিটেলস, ডোন্ট ডেয়ার টু মিস ইট। একদম সত্যি কথা, যারা ট্রেকিং ভালোবাসো বা ভালোবাসেন তাদের জন্য একটা চমৎকার সুযোগ আছে। আর আজকের মূল কাহিনী আমাদের শুরু হবে রাত 12, কিন্তু তার আগে রয়েছে কুয়াশার প্রথম ঘন্টার গল্প, অর্থাৎ একটা গল্প পড়ে শোনানো হয়, সেটা শ্রোতাদের পাঠানো হতে পারে, বিখ্যাত কোনো লেখকের হতে পারে, সাহিত্যিকের হতে পারে। যেটা বলছিলাম, আজকের কাহিনীর নাম হচ্ছে আয়না, আজকের এই প্রথম ঘন্টার গল্পের নাম হচ্ছে আয়না, লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র এবং পড়ে শোনাবে সেতু। আমার সঙ্গে যারা আছেন প্লিজ সঙ্গে থাকুন, এখন আর লিখতে থাকুন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। এখন শুনবো গল্পের প্রথম অংশ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে বাকি অংশ শুনবো, তারপর আবার আরজে শর্মী ফিরছি আপনার সাথে। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221।
মাসদিনেক আগে সন্ধ্যার পর বৌবাজার স্ট্রিটের এক বন্ধুর ফার্নিচার দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণের লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে, নানা প্যাটার্নের খাট চেয়ার আলমারিতে সেই গুদাম ভর্তি। দৌড়ের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোর শুরু হতেই সরোজ দৌড় বন্ধ করে দিল, বলল, কাণ্ড দেখো, এক ঝাপটায় সব ভিজিয়ে ফেলল, কার্তিকের শেষে এমন বজ্রশীত বৃষ্টি আর দেখেছো? বন্ধুর সে বিরক্তিটুকু আমি উপভোগ করলাম, তারপর উঠে দাঁড়িয়ে বললাম এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত টেনে ধরে বসালো, একটু ধমকে সুরে বলল, এসেই তো যাই যে করছো, ন মাসে ছ মাসে একবার দেখা হয়, যদি দুদণ্ড বসতেই না পড় তবে আসো কেন। তারপর নরম গলায় হেসে বলল, বসো আরেকটু, মন মেজাজ খুব খারাপ, যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দেরের মুখ দেখবো কে জানে। বললাম, তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটছে। আমার কথা শেষ না হতেই দরজা চোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম, দেখো তোমার খদ্দের বোধ হয় এবার একজন এলেন। সরোজ উঠে দাঁড়িয়ে বলল, আসুন, দোর খোলাই আছে। প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 40-42 হবে, লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, নাক চোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন, গায়ে গরদের পাঞ্জাবি, পরনে মিহি কোঁচানো ধুতি। এইটুকু পথ আসতে বেশ একটু ভিজেও গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে একটু যেমন কেমন অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর স্বরে বলল, বসো নিরঞ্জন, এই বৃষ্টি বাদলের দিনেও বেরিয়েছ। এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থায় দেখেছিলাম, কিন্তু সরোজের ওই অসাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন, যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনি এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন,
হ্যাঁ বেরিয়েছি, কি এমন ঝলঝপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, আমার দিকে কাজ ছিল তাই বেরিয়েছি।
সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল, বেশ করেছো, দরকার থাকলে বেরোবে বুঝি, আমরা তো বেরোই না, বসো, ভালো হয়ে বসো। কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য শুরু হয়েছে, তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বেড়ে উঠছেন না। মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন, যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তাকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন,
সেই আয়নাখানা কোথায়, বিক্রি হয়ে গেছে নাকি?
সরোজ তার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি এর কথাটি ঠিক জিজ্ঞেস করবে, তুমি এর জন্যই এসেছ। ভদ্রলোক ফের প্রতিবাদে শুরু করলেন,
এর জন্য এসেছি, আশ্চর্য তোমাদের ধারণা, আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কি না সেটা জিজ্ঞেস করলে দোষের হয়ে গেল।
সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করলো, আমাকে বলছি দোষের, তুমি এত চড়ছো কেন? সত্যি তো তোমার জিনিসের কথা তুমি একবার কেন, হাজারবার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছুই দোষের নেই। ওই তো তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনো বিক্রি করতে পারিনি, ভেবো না দরজাম হচ্ছে একদিন বিক্রি হয়ে যাবে।
আমার আর ভাববার কি থাকবে
বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন। তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর, আগেকার আমলের বার্মাটিকে তৈরি, কালো পলিশ, আয়নাখানা বেশ পুরুষ স্বচ্ছ। আমি ফার্নিচার ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করিনি, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি, আজকাল এই জিনিস খুব সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ে আমি যেন চমকে উঠলাম, বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর কখনো দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন। কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধ হয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়াত করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাজ শক্ত করে চেপে ধরছে। আমি তার গলা শুনতে পেলাম, নিরঞ্জন, নিরঞ্জন। ভদ্রলোক এবার ফিরে তাকালেন, অস্পষ্ট স্বরে বললেন,
কি বলছ?
সরোজ ধমকের ভঙ্গিতে বলল, বলছি কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বেশ রাত হয়ে গেছে, বাসিমা তোমার জন্য ভাবছেন, বরানগর তো এখানে নয়, যেহেতু তো সময় লাগবে নাকি, যাও এবার। ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন,
হ্যাঁ যাই যাই, সত্যিই রাত হয়ে গেছে, আমি খেয়ালই করিনি।
তিনি আবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন,
সরোজ।
সরোজ কোমল স্বরে বলল, বলো। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন,
না মানে ইয়ে বলছিলাম যে তুমি আয়নাকে আমাকে ফেরত দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে রাখি, সেই আসতে তো আমাকে হবেই।
তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুণ তেমনই বিষণ্ণ। সরোজ বলল,
কি যাতা বলছো, এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শীঘ্রই যাও।
বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম, ব্যাপারটা কি সরোজ? যখন দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে গিয়ে কাজ করছিল, সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমকি উঠল,
আচ্ছা ফটিক, মুকুন্দ, তোমাদের কতদিন বলিনি, টেবিলটা সামনে না রেখে ভেতরের দিকে কোথাও লুকিয়ে রেখো, আমার কথা গ্রাহ্য হয় না নাকি?
পালিশওয়ালাদের একজন বলল,
আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন, তাই তো বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি, কই তুমি তো এলেন না।
দ্বিতীয় পালিশওয়ালাকে বলল,
আরে খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা, নাকি বেনে পুকুরে মধুবাবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে।
সরোজ ফের ধমক দিয়ে উঠল,
এই যাতা বাজে কথা বলছ, নিজেদের কাজ করো।
প্রথমজন বলল,
আমাদের ধমকা আয়না যাই করেন ছোটকর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন, কাউকে বিনে পয়সা বিলেও যদি দিতে হয় তাই আপনি দিন, নাহলে কবে যে আবার কি ঘটবে?
সরোজ বাধা দিয়ে বলল,
আহ ফের এসব কথা, তোমাদের মতো সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল।
আমি আবার জিজ্ঞেস করলাম, সরোজ ব্যাপারটা কি? সরোজ একটুকাল চুপ করে থেকে বলল,
ব্যাপারটা বড়ই দুঃখের, নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন আমি ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেইন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে দুটি ছিল না।
বললাম, হঠাৎ কেন এমন হলো? সরোজ বলল,
ঠিক হঠাৎ একদিনও হয়নি, আর একটা কারণে যে অমন হয়েছে তাও আমার মনে হয় না, তবু শেষের ঘটনাটা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়, কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছুই বুঝতে পারবে না।
আমি বললাম, হ্যাঁ তুমি গোড়া থেকেই বলো। সরোজ তখন কাহিনীটা বলল, সরোজ বলতে শুরু করল,
নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাসতুতো ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম, আমি বছর দুই যেতে না যেতেই বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাস করে, মেসমশাই ছিলেন নাম করা অ্যাটর্নি, তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়ে, কলেজে ভর্তিও হয়েছিল কিন্তু মাস্টার বাদেই ছেড়ে দিল, বললো,
ভালো লাগলো না।
এই নিয়ে মেশামশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটি হয়েছিল, কিন্তু কিন্তু সে এমন বেশি কথা নয়, তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন। একটা কড়া কথা বলে তিনি তিনবার গিয়ে পিছে হাত বুলোতেন, কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসেমশাই ছিলেন, ও তার খপ্পরে পড়ল। নীরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন, বিরাজবাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন। জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি ভাবে পাওয়া যায় না, এই ছিল তার বাণী। নীরু তার মন্ত্র শিষ্য হল, তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, দেশের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে, খরচটা পিসেমশাই যোগান। কিছুদিন মেশোমশাই রাগ করে অভিমান করে রইলে, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়েতে দিলেন। জোরটা অবশ্য ধমকের জন্য, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েটি তিনি পছন্দ করেছিলেন সেই অসাধারণ সুন্দরী, তাকে দেখেই নিরঞ্জনের মন টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের পাগলামি কমে এলো। আমরা বললুম, সুন্দর মুখের জয় সর্বত্র, এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় আমার মেশোমশাই খুবই নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল। এবারকার বাড়াবাড়ির জন্য শুনলাম নিরাবধি দেয়। কোন এক পুরন বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র দুটি পেয়ে খেয়ে ফিরছিল, তার জন্য মীরা বৌদি স্বামীকে যা নয় তাই বলে গাল দিচ্ছেন, রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন। নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মন ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসিমা মেশোমশাই দুজনই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করছিলেন। বছর পাঁচেক বাদে মেশোমশাই চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফিরবার নাম নেই। ওই সেই পিসে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রসানে ওদের নিমন্ত্রণ করেছিলাম, নিরঞ্জন আসেনি, মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন যে তার বাবা তাকে শুধু বাড়ি ঘর থেকে বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন সেটা দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলছিল, কেন তিনি এমন কথা বলছেন, রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনোটাতেই তো তিনি খাটো নন, তা তো সবই রয়েছে। তখন মীরা বৌদি বলছিলেন, মানুষ তো কেবল বাইরেরটাই দেখে, ভিতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। তার সেই কথাগুলো আজও যেন আমার কানে লেগে রয়েছে। আরো বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব খোয়াল, দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল। আমাকে একবার জানালেও না, আমি জানতে পারলে ওকে অমন করে ঠকতে দিতাম না। মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন, ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়া তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে, বাকি আছে শুধু ড্রেসিং টেবিলটা। তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের উপর মাথা গুঁজিয়ে নিলেন। তিনি বললেন যে তাকে না বেছে যেন তিনি আর কোনো কিছুই বিক্রি করতে না পারেন। তার দেহ একটা জিনিসও তিনি রাখতে পারলেন না। তারপর ওরা জোড়াবাগান ছেড়ে বরানগরে একটা ছোট ভাড়াটা বাড়িতে উঠে যায়। সেখানেও জোর দম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে। ও সবার মাসরেক ভুগেছিল, মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদি তার সেবা শুশ্রূষা করছে। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন। বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলছিল,
আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলি দিয়ে বিক্রি করছো, আয়নাটা কি গয়নাগুলির চেয়ে দামি?
মীরা একটু লজ্জিত হয়ে বলেছিল যে ঠিক ব্যাপারটা তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো আর। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাগুলি তিনি বেশি পড়তেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, এক দৃষ্টিতে নিজের ছায়া দেখে চেয়ে থাকতেন। কি দেখতেন কি ভাবতেন তিনি জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি না। নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল। ডাক্তার শাসন করে বলেছিলেন,
ফের মদ ধরলে আর বাঁচবে না তুমি, অনেক কষ্ট লিভারটিকে রক্ষা করেছি, আর অত্যাচার করো না, সইবে না তালে।
তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত, কিন্তু উঠলে কি হবে? আর সেই অর্থও ছিল না তার, সামর্থ্যও না। মৃদু মোলায়ম নেশা হিসেবে মীরা বৌদি নাকি তাকে একসময় ভাঙের শরবত করে দিতেন। নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সে যে গুজে স্বামীর কাছে বসে গল্প করত। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হল। এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন, একটি ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরি পেল। চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে পাবে না কেন? খবর শুনে মীরা বৌদিকে কংগ্রেচুলেট করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে বৌদি, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না। বৌদি চুপ করে রইলেন। বছর খানেক ভালোই কাটল, কিন্তু তারপর তার সে সুখ আর বেশি দিন রইল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল, মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে। তাকে নিরঞ্জন চোখে পড়ল। আমি সে মেয়েটিকে দেখেছি, দেখতে কালো, রোগা, ঢেঙা চেহারা। তার মধ্যে নিরঞ্জন যে কি দেখেছে তা সেই বলতে পারবে। আমরা সে টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, লেখাকে নিয়ে বেরোতে বেরোয়। সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবেই ব্যয় হয়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলতে লাগলো। সত্যি বলতে কি, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না, সে মদে খুশি থাকত। মীরা বৌদি তখন নাকি বলতেন, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না। কিন্তু এখন তিনি টের পেলেন, মদের গন্ধের চেয়েও অন্য মেয়ের গন্ধ আরো কটু। এই নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল,
আমার যা খুশি আমি করব, আমি বিয়ে করবো রেখাকে, আমি ছেলে মেয়ে চাই, তোমার ব্যবস্থা তা হবে না।
প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল, সেই থেকে তার সন্তান হবার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন সেদিন অফিস থেকে খুব রাত করে ফিরছিল, এসে দেখে শোবার ঘরের দরজা বন্ধ। অনেক অনুনয়, বিনয়, রাগারাগির পরও দরজা খুলতে না পেরে রাত্রের জন্য নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলা হলো দরজা। দেখা যায় কড়িকাঠি ফাঁস লাগিয়ে মীরাবতী ঝুলছেন, তার পায়ের ছায়া পড়ে আছে ড্রেসিং টেবিলের আয়নায়। এই দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে উঠলেন। বাপ মা মরার সুলতা নামে 14-15 বছরের একটি ভাইজি থাকতো তার কাছে, সে মূর্ছা যায়। তারপর যা যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকেল বেলায় সুলতা ঘর ঝাড় দেবার সময় যেই দরজা ঠেলে ভিতরে ঢুকেছে, কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আরেকদিন সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাবার সময় চিরুনিতে চুল আসতে শব্দ শুনতে পেলেন। সরোজ বলতে থাকল, এমন কিছু নতুন নয় যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে বা শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম, বললাম কবে দোকান থেকে ফিরে এসে দেখবো বিধা বৌদি তোমার সঙ্গে বসে গল্প করছেন। আমার স্ত্রী আমার উপর রাগ করলেন এবং আমাকে বললেন ঠাট্টা না করতে। আমি একটু অপ্রতিভা হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ছাট্টা করা চলে না, কিন্তু এত যার বুদ্ধি এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় ও কাজ করতে কেন গেলেন? নিরঞ্জনকে বাধা দেওয়া কি আর কোনো উপায় ছিল না? দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে, এ কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করতে চায়। তার কথা শুনে আমি তো অবাক, এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরাবতীর একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে, আয়নাটা কত ভালোবাসতেন তিনি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন, তার কাছেই শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জ্বেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম হতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসার জন্য অনুরোধ করলেন। বললেন
এখন তার টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না।
মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল,
কেন তুমি আবার এত কষ্ট করতে গেলে, আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো।
কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে। ও ড্রেসিং টেবিলটা যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না। বলল
ঘর থেকে কেন দেবে, বিক্রি হয়ে গেলে তারপর গিয়েও
দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার এসে আয়নাটার খোঁজ খবর করতে লাগলো, জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজই একই প্রশ্ন। মাসিমা আরেকদিন খবর দিলেন, বললেন যে
মেয়ের এবার একটা বিয়ে চেয়ে দে।
কথাটা আমি একটু আঘাত পেলাম, এই সেদিন মীরা বৌদি মারা গেলেন তাও সাধারণ মৃত্যু নয়, আর এরই মধ্যে মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন,
একা ঘরে থাকতে বোধহয় ও ভয় পায়, সারা রাত ঘুম হয় না। আমি বলি আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতে ও রাজি হয় না, বিয়ে দেয়া ছাড়া কি গতি আছে বল। ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকে একটু বুঝিয়ে বলিস।
এরপর সত্যিই আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম। খুব বেশি ভূমিকা না করে বললাম, আপনি বলে দুর্ঘটনার কথা সব শুনেছেন, মেয়েটি ঘাড় নাড়ল। আমি বললাম মাসিমার ইচ্ছে আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল যে তা হয় না,
আমি জানতে চাইলাম কেন আপনি ওকে ভূতের ভয় করেন নাকি। রেখে এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল, সে ভূতের ভয় নয়, ভূতে পাওয়া মানুষকে সবচেয়ে বেশি ভয় পায়। আমার বন্ধু তার কাহিনী শেষ করল, আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগে টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়না ছাড়া একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি আর কিছুতেই মারালাম না। শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব? তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সে আয়নাটার, কি হলো নিরঞ্জনের? আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক, নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে, রেল পুলিশ যথারীতি তদন্ত করছে। কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ।
এতক্ষণ শুনছিলাম আমরা নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, যে গল্পটির নাম আয়না, পড়ে শোনাচ্ছিল সেতু। আর রাজেশ আমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সালাম জানিয়েছে আমাকে রংপুর বয়, তিনি শুনছেন। আরো লিখেছেন, শামিন আপু আমি ইস্কাটন গার্ডেন থেকে এসএমএস করলাম, আপু আমি অনেক দিন পর কুয়াশা শুনছি, আমি একজন গাড়ি চালক, 6 AM আমার ডিউটি, তাই কুয়াশা শুনতে পারি না। আপনার নামটা লিখে পাঠালে খুব খুশি হতাম আমি। আরেকজন ক্লাস 7 এ পড়ুয়া ছাত্র বা ছাত্রী লিখেছেন, সেও নাম পাঠিয়ে লিখেছে, ফেভারিট শো ইজ কুয়াশা এন্ড প্রেমরূপ, থ্যাংক ইউ সো মাচ। আর কৃষ্ণা গাজীপুর থেকে লিখেছে, সিফাতকে বলে দাও নট অনলি আই লাভ দুর্লভ, বাকিটা আমি বুঝলাম না কিছু, কোন সিফাতকে বলবো সেটা স্পেসিফিকলি বললে ভালো হতো। হারুন FM কি লিখেছে, এটা হারুনই লিখেছে, মাসুদ শারমিন আপু কুয়াশা আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আর মনতোষ এবং শাওন আর কিছু লিখে পাঠানি, শুধু নাম লিখে পাঠিয়েছে, শারমিন আপু কুয়াশায় আমি তোমার নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করো, নাজিয়া ফ্রম চিটাগং, ওয়েলকাম টু এবিসি রেডিও নাজিয়া। আর কৃষ্ণা একই SMS অনেকগুলো পাঠিয়েছে, শারমিন আপু অনেক দিন পর কুয়াশা শুনছি, এটা প্রথম SMS, আচ্ছা থ্যাংক ইউ অ্যান্ড কুয়াশা টিম, ইস্কাটন গার্ডেন থেকে লিখেছেন, নামটা পাঠাননি। যাই হোক, আমি ছোট্ট একটা বিরতি নিচ্ছি, অর্থাৎ রাত 12টার খবর শুনে তারপর ফিরে আসবো কুয়াশার মূল কাহিনী নিয়ে। সে পর্যন্ত আমার সাথে যারা আছেন আরো লিখতে পারেন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 নাম্বারে। শুরু হয়ে গেল কুয়াশার দ্বিতীয় ঘন্টা এবং অনেকেই ভীষণ ভাবে অপেক্ষা করে আছেন এই দ্বিতীয় ঘন্টার জন্য, কারণ মূল কাহিনী শুরু হতে যাচ্ছে এখনই। আজকের কাহিনীর মূল ভাবনা হচ্ছে মোহাম্মদ খালিদ বিন ফয়জুল, অর্থাৎ আমাদের সাউন্ডার খালিদ, নাট্যরূপ দিয়েছেন শেগুফতা বিচারি এবং নাট্যরূপ দিয়েছেন এবং নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনাও করেছেন তিনি। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, শুরুর দিকেই আমার মনে নামগুলি বলে দেওয়া ভালো নাকি, না এখন বলবো না, একেবারে শেষে ফিরে এসে অনেক গল্প শেষ হওয়ার পর বলছি। তো শুরু করবো আজকের কাহিনী। প্রমোদ শুনেছিলেন যে স্বপ্ন নাকি দুঃস্বপ্ন, আজকে কি স্বপ্ন নিয়ে থাকছে নাকি দুঃস্বপ্ন নিয়ে থাকছে নাকি একেবারে অন্য কিছু নিয়ে থাকছে, সেটা সব জানবো এই প্রথম পর্ব থেকেই একটু একটু করে। তো ঠিক আছে, শুরু করছি আজকে কুয়াশার মূল কাহিনী। প্রথম পর্ব এখন শুনবো, তারপর আবার ফিরে আসছি, ফিরে আসার পর কথা হবে, আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221।
হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন রেডিও ভিশন FM 69.9, আপনাদের সাথে আছে আমি আরজে ভৌতিক।
না না সাহেব, এক্সপ্রেশনটা একেবারে ঠিক হলো না, একটু অন্যভাবে বলো।
ওকে, হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন রেডিও ভিশন এফএম 69.9, আপনাদের সাথে আমি আজে ভৌতিক।
সাইফ, তুমি তো বুঝতে পারছো এই শোটা আমাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ।
আরে ভাই, এরপর যা কাজ আছে তার সব সাউন্ড এডিটর ভাইরে করবে, আমি আমি আপাতত এইভাবে ভয়েস দিই না। তারপর আমি কাজল ভাই বা আরিফ ভাই মানে একজনের সাথে বসে ঠিক করে নেবো। আপনি চিন্তা করেন কেন?
আমি চিন্তা করবো না মানে কি যে বলছো তুমি, আমাকে তো চিন্তা করতে হবে তাই না, আমি এটা ডিরেক্টর।
আরে ভাই বাদ দেন তো, এইসব কে শুনে আজকাল, কয়জন শুনবে আপনার মনে হয়?
কি কি বললো তুমি, আমার শো কয়জন শুনে? মানে
মানে আরে ভাই, এটা আমারও শো, আমার তো দরদ আছে নাকি, আমি কি বুঝি
না? তুমি কাজটা একেবারে,
4 বছর ধরে আমি অনের কাজ করছি। মাসুদ ভাই, আপনি আপনি বেশি বুঝতেছেন।
আমি আপনার কাছে টাকা পাই কিন্তু।
টাকা? কিসের টাকা?
কিসের টাকা মানে কালকে পেয়ারা খাইলেন না সেই পেয়ারার টাকা?
পেয়ারার টাকা? হ্যাঁ মনে পড়ছে। কোচ ভাই, সামনের সপ্তাহে, হ্যাঁ বুঝেনি তো, মানে মাসের শেষ, পরের সপ্তাহে, হ্যাঁ দিয়ে দেবো। ওকে টাকা
সবাই খালি এরম করো, এরম করলে হয় না ভাই।
আরে কইলাম তো দেওয়া দিব, জান না আসুন।
আমার গেস্টগুলো সব কখন আসবে? আরে একটু পরে এসো, এখনো আসলো না। সাউন্ড চেক করতে হবে, রিহার্সাল হবে কিনা কে জানে। আমি আজকে শেষ, আমার চাকরি আজকে চলে যাবে।
নিকিতা, তোমার শো এর একই অবস্থা, গেস্ট আসেনি কেন এখনো? হ্যাঁ
মানে এই তো এক্ষুনি চলে আসবে। ওই তো বস এসে গেছে, এসে গেছে।
তুমি আজকাল খুব ফাঁকি দিচ্ছ।
না বস,
তোমার শো এর রেটিং কত কমে গেছে তুমি জানো?
না মানে বস, আমি আসলে আমি আমি ঠিকই মন দিয়ে কাজ করছি, গেস্ট না আসলে।
গো অ্যাটেন্ড দেম।
জি বস। আই ফাই, আপনি কি করলেন এটা বলেন তো, এইভাবে কাজ করলে কি হবে বলেন?
আরে আশ্চর্য, তুমি যে ইফেক্ট দিতে বলছিলে সেটাই তো দিলাম, যেভাবে অ্যারেঞ্জ করতে বলছিলে সেভাবেই করলাম। রেটিং ভালো না আসলে আমার কি দোষ?
আশ্চর্য কথা,
মানে তোমাদের না সবসময় এই মানে দোষটা সাউন্ডের উপরে দিতে পারলেই হয়।
দেখেন আরিফ ভাই, আমি কিন্তু এসব আদেরা কথাবার্তা একদম পছন্দ করি না।
এটা কথাবার্তা
না, আপনাদের জন্য আমার কথা শোনা লাগছে।
কিভাবে কি করবা সেটা ঠিক নাই,
হবে না
কিছুতে এসে আমাদের উপরে, মানে যত দোষ সাউন্ড ঘোষ এরকম একটা ব্যাপার তোমাদের সবসময় থাকে।
আপনাদের দোষ আছে তো, আপনি কেন ওটা ওভাবে সাউন্ড দিলেন?
তোমরা করো ভাই এইসব কাজ, আমাদের আমরা পারি না। তাহলে তোমরা আরো বড় সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে আসো, এই জায়গায় আইনে দেখো বাংলাদেশে কিভাবে করে। আমরা তো ভাই এর বাইরে একটা তো ড্রামারের মধ্যে থাকতে হবে আমাদের, নাকি আমরা কি উল্টা পাল্টা যা খুশি তাই?
না আপনি আপনি এরকম করতে পারেন না, আপনি এভাবে কথা বলতে পারেন আমার সাথে। আপনার জন্য না, আপনার জন্য আমার বকা খাইতে হয়েছে।
তুমি কিভাবে কথা বলতেছো, তোমার কথা বলা উচিত কি না এইভাবে?
আচ্ছা সরি আরিফ ভাই, এখন আসেন, আমরা কাজটা ঠিক মতো করি। সরি সরি ভাই।
ওকে ঠিক আছে, আবার আবার চেক দাও।
হ্যাঁ ঠিক আছে। দৃশ্য ভুলে গেছি,
দৃশ্য ভুলে গেছি, মানে দৃশ্যটা
কি
সে? আচ্ছা একটু বলো না দৃশ্যটা কিসের,
কিসের?
হাউকাউ দৃশ্য, দৃশ্য হাউকাউ মানে দৃশ্য ই।
আচ্ছা শোন, 1 2 3
যেন ঢাকাতে আর কাঠি নাই, তোরে ছাড়া আমার হালতা যে তাই, যা খুশি বলুক সবাই, আজ ফাগুনে পূর্ণিমা রাতে চলতলায় যাই, ফাগুনে পূর্ণিমা রাতে চলতলায় যাই, দূর দেশে যাব রে বাসা বানাব রে, থাকবো দুজনে একসাথে, আজ ফাগুনে পূর্ণিমা রাতে
তোমরা কি শুরু করেছো বলো তো? আমি চাই আমাদের স্টেশনের রেটিং সবচেয়ে ভালো আসুক, কিন্তু না, তোমরা প্রত্যেকের কাজে ফাঁকি দিচ্ছ। আমাদের স্টেশনের রেটিং এর ধারে কাছে যেন কেউ আসতে না পারে, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নিকিতা, ফাইন, ইউ টু হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, বাট আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ মাই সাউন্ড টিম। well done my boy. সবাই জেলাস ফিল করে আমার সাউন্ড দেখতে। কাজ করলে এভাবে কাজ করতে হবে সবাইকে, বুঝেছ? Disciplined but creative. Really, really proud of you guys.
একটি এফএম রেডিও স্টেশন, এখানে কর্মরত আছেন চারজন সাউন্ড এডিটর, চারজনই একেবারে জানে জান বুদ্ধ। সারা দিন সারা রাত কখনো একই সাথে কাজ করা, আবার একই সাথে আড্ডা ঘুম সব কিছুই এদের একসাথে। এই চারজনের পৃথিবীতে যেন আর কেউ নেই, এদের পরিবারের লোকজনও মিলে মিশে গেছে একই সাথে। এই চার বন্ধুকে ঘিরে জমে ওঠে এক রহস্যময় গল্প। এই চার প্রাণীর বন্ধুকে নিয়েই আজকের কুয়াশার গল্প।
আগুন ছড়িয়ে পড়লো আর সবাই মিলে ছুটে ছুটে শুরু করলো, আর আর চিৎকার চিৎকার করতে থাকলো।
এগুলো সবই তোমার স্বপ্ন।
কিন্তু কিন্তু আমার তো মনে হচ্ছিল সবই আমার চোখের সামনে ঘটে যাচ্ছে, আমি সব নিজ কানে শুনতে পাচ্ছি।
তুমি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত, তাই এরকম সব দুঃস্বপ্ন দেখছো। অফিসে কি কাজের প্রেশার খুব বেশি?
না তা তো না, অফিসে আমরা এতগুলো সাউন্ড এডিটর সবাই মিলেমিশেই কাজ করি, খুব একটা চাপ হয় না তো কাজের।
আচ্ছা এর মাঝে কি কোনো আগুন লাগার খবর শুনেছিলে নাকি?
ও না না, মনে পড়েছে, আমি একটা প্রোগ্রামের জন্য এইরকম আগুন লাগার আবহ তৈরি করেছিলাম। হ্যাঁ ওখানে এইরকম বেশ কিছু সাউন্ড ট্র্যাক ইউজ করেছিলাম। হ্যাঁ এবার মনে পড়েছে।
দেখেছো আমি বলেছিলাম না, এখন বিশ্বাস হলো তো?
না মানে আসলে তোমাকে একটা কথা বলা হয়নি।
কি কথা?
আমি আসলে কিছুদিন ধরে এরকম কিছু অদ্ভুত শব্দ শুনছিলাম, কিন্তু শুধু ঘুমের মধ্যে না, আমি যখন জেগে থাকি তখনও এইসব শব্দ শুনি।
কিরকম শব্দ?
পরে মিলিয়ে দেখেছি যে আমি আমার কাজে যেসব সাউন্ড ব্যবহার করি সেই সমস্ত শব্দই মনে হয় আমার কানের কাছে বাজতে থাকে।
বুঝতে পারছি, কিন্তু এরকম কথা থাকলে তো সমস্যা।
আর আরো বেশি সমস্যা যেটা হচ্ছে সেটা আমার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, যার কারণে দিনের বেলা কাজেও খুব ক্লান্তি লাগে।
আচ্ছা মুহিত, তুমি একটা কাজ করো না, কবির ভাইকে একটু দেখিয়ে নিচ্ছ না কেন? উনি তো ভালো সাইকিয়াট্রিস্ট, উনি নিশ্চয় একটা সলিউশন দিতে পারবে।
তুমি ঠিকই বলেছ, কালই আমি ওনার সাথে দেখা করব।
মুহিত বুঝতে পারে না ওর সাথে কি হচ্ছে। কিছুদিন ধরেই অদ্ভুত সব শব্দ কানে বাজে তার। সে একজন সাউন্ড এডিটর, সারাক্ষণ নিজের কানে নানা রকম সাউন্ড এফেক্ট মিউজিক খেলা করবে, এটাই তো স্বাভাবিক না? এতদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন ধরে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব শব্দ সে কখনোই শোনেনি, আবার কখনো মনে হচ্ছে শব্দগুলো ভীষণ পরিচিত। কিছুদিন ধরে ঘুমও হচ্ছে না ঠিক মতন, আবার ঘুমের মধ্যে কত রকম আজে বাজে শব্দ কানে বাড়তে থাকে। এর মধ্যে কি কোনো স্বাভাবিক সুস্থ মানুষের ঘুমানো সম্ভব? আর শুধু ঘুমের মাঝেই না, জেগে থাকা অবস্থাতেও একেবারে নিস্তব্ধ জায়গাতেও মহিলার কানে নানা রকম শব্দ বাজতে থাকে। কান চেপে ধরলে মনে হয় যেন মাথার মধ্যে বাজছে, সব অদ্ভুত রহস্যজনক শব্দ তার কানে বাজতে থাকে। মাথা বা চিন্তা করবে বলে এতদিন কিছুই বলেনি, কিন্তু কাল রাতে তো ওর সামনেই সব ঘটল। তাই এখন মোহিতকে ঠেলে ঠুলে ডাক্তারের কাছে পাঠাবে। কিছুদিন আগে মোহিতের এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা, সে এখন বেশ নাম করা একজন সাইকোলজিস্ট, তার কাছেই দেখা করে ওষুধ নিয়ে নিল মোহিত।
বলিস কি এই ঘটনা?
আমাদের মোহিত সামনে দুঃস্বপ্ন দেখে।
এই হাসিস না তো, হাসিস না, যার হয় সে বোঝে।
তোর যখন এতই সমস্যা হচ্ছে তখন সাউন্ডের কাজ ছেড়ে দে তুই, তুই তো মেইনলি নিউজের লোক, জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছিস, নিউজে চলে যা।
আরে কিন্তু এই কথাটা ঠিকই বলেছিস, তুই কিন্তু নিউজে চলে গেলেই পারিস।
আরে তোরাও না, বাদ দে তো, সামান্য সামান্য ব্যাপার নিয়ে এত তোলপা শুরু করেছিস কেন তোরা?
সামান্য ব্যাপার হলে বিষয়টা একটু হালকা করে দেখিস না মা। আরে মহা মুশকিল। শোন, যারা বিষয়টাকে সামান্য ভাবছিস আর যারা অসামান্য ভাবছিস সবাইকেই বলছি, আমি অলরেডি ডাক্তার দেখিয়েছি, এটা তেমন কোনো বিষয় না, আসলে ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে। কাজের চাপ নিয়ে নিচ্ছিলাম অনেক বেশি তো তাই এমন হচ্ছিল।
যাক বাবা, না হলেই ভালো। শোন মহিম, এটা সবসময় মনে রাখবি, আমরা তোর পাশেই আছি, ওকে?
আমি জানি দোস্ত, আমাদের এই সাউন্ড টিমের মতো বন্ডিং কি আর কোনো টিমে আছে বল?
আর শোন, তোর এখন কিছুদিন কাজের বেশি চাপ নেবার দরকার নেই, তোর কাজগুলো আমরা ভাগ করে নেব, তুই খালি আসবি আর যাবি, নয়তো এইটার থেকে ঝামেলা শুরু করবে।
তবে একটা বিষয় কিন্তু খুবই মজা, মুইতের ভূতের ভয় হয়েছে, তাও আবার সাউন্ডের ভূত।
শোন না, আর বাড়ি থেকে কে কি খাবার এনেছিস?
আমি আর কাজল আবার নাইট শিফটের খাবার কবে বাসা থেকে নিয়ে আসলাম, খাবার তো আনে মহি।
আর তোরা সেটা লুটে পুটে খাস।
ঠিকই বলেছিস, আমরা আজও তাই করব।
মোটেও না, যা ভাগ বাড়ি গিয়ে খাবি তোরা, আমার বউয়ের রান্না করা খাবার আমি একাই খাবো।
এ কথা বললে তো হবে না চান্দু, তুই দেখ তোর টিফিনটা কোথায়।
খবরদার না, একদম ধরবি না আমার টিফিন বউ।
রক্ত নেবে, রক্ত
না, না,
অনেক অনেক রক্ত আছে আমার ঝুড়িতে, রক্ত রক্ত নেবে।
খুব কষ্ট হচ্ছে?
না না, এগুলো আমার মনের ভুল, আমার সাউন্ডের এফেক্ট, এগুলা আমি ভুল দেখছি, আমি ভুল স্বপ্ন দেখছি।
কিন্তু আমার কাছে যে অনেক রক্ত, অনেক রক্ত আছে, নেবেন নেবেন রক্ত।
না, কে তুমি, চলে যাও এখান থেকে।
রক্ত নেবেন, দম্বকে রক্ত, রক্ত নেবেন।
কি চাও, কি চাও তুমি আমার কাছে, চলে যাও। চলে যাও এখান থেকে।
রক্ত নেবেন? রক্ত রক্ত কি লাল রঙের রক্ত?
ছোট ভাই আমার, এদিকে আয় আয় ভাই আমার। আসি না
রক্ত দেন, রক্ত ছোট ভাইয়ের রক্ত, নিষ্পাপ অন্তরের রক্ত।
না আমার আছে, আমি আর পারছি না, সব সবই আমার মনের ভুল, সব দুঃস্বপ্ন। এই মিউজিকটা নিয়ে তো আমি কালই কাজ করছিলাম। হ্যাঁ সবই আমার মনের ভুল। রক্ত নেবেন? রক্ত ভাইয়ের রক্ত, নিজের শরীরের রক্ত। কে তুমি? চলে যাও, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার সব রক্ত চুষে নেবে।
রক্ত নেবেন? রক্ত ধরিয়ে যাওয়া রক্ত, নিঃশেষ হয়ে যাওয়া রক্ত।
পরদিন সকালবেলায় কাজলের মৃতদেহ পাওয়া যায় কাজলের ঘরের বাসা থেকে। মাসুম, আরিফ আর মনে ছুটে চলে আসে কাজলের বাসায়। কাজল অবিবাহিত, তাই ওর বাড়ির থেকে বুড়ো বাবা ছুটে আসেন। মায়ের আসার মতো শারীরিক বা মানসিক শক্তি কিছুই নেই। আর কাজলের একমাত্র ভাই হাবিব, ও তো নিজের দুনিয়াতেই মশগুল হয়ে থাকে। নিজের বাবা মা ভাইয়ের কি হলো না হলো তাতে তার কিছুই আসে যায় না, নিজের নেশার জগৎ নিয়েই তো সে মাতোয়ারা। তাই ওই বৃদ্ধ বাবাকেই নিজের দুর্বল কাঁধে করে নিয়ে যেতে হবে একমাত্র সম্বল ছেলের লাশ।
কি দিয়ে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।
হ্যাঁ রে, কাজলটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কে জানতো।
কাল রাতে ও দিব্যি ঠিক ছিল, কত ফুর্তি করতে করতে আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম।
ওর বাড়ির লোকজনের কি অবস্থা রে?
চাচা যান এসেছেন ওর লাশ নিয়ে যেতে, আর কেউ আসেনি। চাচির কি আর আসার মতো অবস্থা আছে রে?
আর ছোট ভাই হাসিব?
ওর কি আর এসব বোধ আছে, দিনরাত ড্রাগ নিয়েই মেতে থাকে।
তাই বলে নিজের বড় ভাইকে দেখতে আসবে না, নিজের ভাইয়ের লাশটা নিতে আসবে না?
সেটাই তো সমস্যা, মানুষ নিজের স্বার্থে সব ভুলে যেতে পারে।
আমার তো মনে হয় কাজল ওর ভাইটাকে নিয়েই বেশি টেনশনে থাকতো, আর সে কারণেই স্ট্রোক করলো।
হ্যাঁ, আমাকে মাঝে মাঝেই বলতো ওর ভাইয়ের কথা। আমি তো একবার একটা রিহাবে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু কোনো কিছুই লাভ হলো না।
পালিয়েছিল না রিহাব থেকে, মনে আছে?
কি অদ্ভুত না, কাজলের আর ওর বাবা মায়ের মোটামুটি কোনো দিক দিয়ে কোনো কমতি ছিল না, একেবারে ছোট্ট একটা পারফেক্ট ফ্যামিলি, মাঝখান থেকে শুধু এই ছেলেটা।
যাই হোক বাদ দে, সেই সকাল থেকেই বাইরে, এখন বের হতে হবে তো, নয়তো আবার ওদিকে বউ ঘরে ঢুকতে দিবে না।
এই তোর বউ না বাপের বাড়ি আছে?
ওহো তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম।
বউ না থাকলেও বউয়ের ভয় যাকে বলে। আচ্ছা যাক গে বাদ দে, আজ তোরা আমার বাসায় চল, আমার বউকে বলি রান্না বান্না করে রাখতে, আমরা বরং আমার বাসায় গিয়ে খাই।
হ্যাঁ এই কথাটা মন্দ বলিস না, এমনিতেই কারোর মন মেজাজ ভালো না, চল বরং তোর বাসায় যাই, কিছুক্ষণের জন্য ভুলে থাকা যাবে, চল।
ওহো, কাজলের এইসব ঝামেলার মধ্যে তো শোনাই হয়নি। তোর সেই সাউন্ডের ভূত কি মাথা থেকে গেছে?
হ্যাঁ রে, ওষুধ খাওয়ার পর থেকে ওরকম কিছু আর শুনিনি। আমি আগেই জানতাম, আমার ডাক্তার বন্ধুটা অনেক বেশি ভালো ডাক্তার, ওর ওষুধেই আমি ভালো হয়ে যাব।
ভালো হলেই ভালো। চল তাহলে এবার কাজলকে ভোলার চেষ্টা করি।
ভোলা কি আর এত সহজ রে, যে চলে যায় সে তো চলে গিয়েই পাগার পার, আর যারা যেতে পারে না তারা তো ভুলে থাকতে পারে না, প্রতি মুহূর্তেই মনে পড়ে।
শুনছেন আজকে কুয়াশার মূল কাহিনী, এবং শুরুতে দেখেছি একটা এফএম স্টেশন বা একটা এফএম স্টেশনেরই কাহিনী আজকের ঘটনা। অর্থাৎ যে চারজনের কথা আমরা শুনছি এখন পর্যন্ত, যে চারজনের কথায় বারবার আসছে, তারা সাউন্ডের লোক, তারা সাউন্ড নিয়ে কাজ করে, সাউন্ড নিয়ে খেলা করে। কিন্তু প্রথম দৃশ্যে দেখলাম একটা অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে মোহিত নামে একজন সাউন্ড এডিটর, সে দুঃস্বপ্ন দেখছে রাতে, সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে এবং সে বিভিন্ন রকমের শব্দ পাচ্ছে, ভয় পাচ্ছে। তার স্ত্রী তাকে জাগিয়ে তুললো, তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। পরদিন সে অফিসে গিয়েও সবাইকে বললো যে সে রাতের বেলা ভয় পায়, তাকে নিয়ে তাদের বন্ধুরা হাসি ঠাট্টাও করলো যে সাউন্ডের ভূত তাকে ভয় দেখাচ্ছে। এবং কাজল, মাসুম, আরিফ, মোহিত চারজনই একটি স্টেশনে আগে বলেছে সাউন্ড এডিটরের কাজ করে, এবং চারজন অসম্ভব ভালো বন্ধু। আর পরের দৃশ্যে আমরা দেখলাম যে কাজল আরেকজন সাউন্ড এডিটর, সে রাতের বেলা ভীষণ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, রাস্তা দিয়ে কোথাও সে যাচ্ছে বা কোনো কিছু, সেখানে অ্যাক্সিডেন্টের শব্দ, অ্যাক্সিডেন্টের তার ঘুম ভেঙে গেল, একটু বাচ্চার কান্নার শব্দও আমরা পেলাম কিছু। কিন্তু বোঝা যাচ্ছে না যে এই দুঃস্বপ্নগুলো সাউন্ডের লোকরা কেন দেখছে। এবং মোহিত বলেছিলেন যে সবসময় তার কানে এরকম সাউন্ডের শব্দ আসে, সে যখন থাকে সবসময় তার কানের মধ্যে থাকে, সে যখন ঘুমে থাকে না তখনও সে শুনতে পায়। এবং একটা পর্যায়ে সে কিন্তু ডাক্তারের কাছে যায়, এটা কাজলের মৃত্যুর আগের কথা আমি বলছি, এবং ডাক্তারের কাছ থেকে সে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নেয় তার কাছে পরামর্শ চেয়ে তার কাছ থেকে সে ওষুধও নেয়। এবং কাজল মরবার পর জানা গেল যে সে ওষুধ খাবার পর কিছুটা সুস্থ হয়েছে এবং এখন সে আর সেসব কোনো শব্দ শুনতে পায় না। কিন্তু কাজল মারা গেল কি করে, তার ঘরে তার লাশ পাওয়া গেল সকালবেলা। এবং আমরা জানলাম খুব অদ্ভুত রকম ভাবে কাজলের পরিবারে তার একজন ভাই রয়েছে যে কিনা তার লাশ পর্যন্ত নিতে আসেনি। এমন কি ক্ষোভ থাকতে পারে ভাইয়ের উপর, বা এমন কি ঘটনা থাকতে পারে যে তার ভাইয়ের সঙ্গে তার ভাইয়ের মরার পর তার লাশ পর্যন্ত দেখতে আসেনি। এবং জানা গেছে যে সে খুব জটিল হয়ে যাচ্ছে, খুব বিষয়টা খুব ঘোরালো হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে কি হতে যাচ্ছে। তো সে সবই আমরা জানবো এর পরের পর্ব গিয়ে, দেখি কতটুকু পরের পর্বে জানা যায়। সে পর্যন্ত একটা অপেক্ষা থাকতে হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর ফিরে আসছি, চলে যাবো সরাসরি পরের পর্বে। আমার সঙ্গে যারা আছে প্লিজ আমাকে লিখতে থাকুন, কোনো প্রশ্ন থাকলে, এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, কি প্রেডিক্ট করছেন আপনি, যে কোনো মোবাইল থেকে 2221 এ। আর যে শামিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন রেডিও FM 90.2। এক বন্ধুর বিচ্ছেদ ভুলতে আর সব বন্ধুরা গিয়ে হাজির হয় মোহিতের বাসায়। মোহিতের স্ত্রী মাসুমার হাতের রান্না ওদের সবার ভীষণ পছন্দ, সবাই একেবারে কেড়ে কুড়ে খায়। আজও মাসুমা ওদের জন্য অনেক রান্না বান্না করল, সবাইকে অনেক যত্ন করে খেতে দিল, সবই একরকম, শুধু টেবিলের একটি চেয়ার ফাঁকা। সবকিছু থেকেও অনেক কিছুই নেই, কাজল নেই, ওদের এতদিনের বন্ধু। আগে এভাবে হুট করে মোহিতের বাসায় আসলে মাসুম আর মাসুমাকে ওদের নামের জন্য কত খেপাতো কাজল, বলতো ওদের নামে এত মিল, মোহিতের সাথে মাসুমার বিয়ে না হয়ে মাসুমের সাথে মাসুমার বিয়ে হওয়া উচিত ছিল। কিন্তু কিসের থেকে যে কি হয়ে গেল ওরা এখনো ভাবতে পারছে না যে কাজল নেই, তবুও একজন আরেকজনকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আসলে ভোলানো হয়ে ওঠে না। মাসি মশাই ঠিকই বলেছিল, ঘোলা কি আর এত সহজ যে চলে যায়? সে তো চলে গিয়েই পাগার পার। যারা যেতে পারে না তারা তো ভুলে থাকতে পারে না, প্রতি মুহূর্তেই মনে পড়ে। খুব দামি কথা বলে ফেলেছিল মাসি, হয়তো নিজের অজান্তেই। যে তোমার বউ নেই
আমি জানি না, কিচ্ছু জানি না, কিন্তু কিন্তু তুমি জানলে কিভাবে যে আমার বউ সন্ধ্যা ও বাড়িতে নেই?
আমি সব জানি মাসুম, আমি সব জানি।
মরে গেলে মানুষ সব জানতে পারে, সব জানতে পারে, সব
বিশ্বাস করার পর আমি ইচ্ছে করতে পারি ছোটেনি আমার বাবা মা আমার বাড়ি থেকে বের করে দিত তোমাকে বিয়ে না করবে
তাই বলে তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে না
পুলিশ কেন আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমি কিছু দেখতে পাচ্ছি না কেন
কিছুই দেখতে পারবে না তুমি কারণ কারণ এখন তোমার সেই সব আমি যেভাবে মরেছিলাম আমি কিভাবে মরেছিলাম জানো ছুরি দিয়ে নিজের হাত কেটে তুমিও সেভাবেই মরবে তোমাকে মরতে হবে
পরদিন সকালবেলা কাজের বুয়া এসে দরজা থাকিয়ে না পেয়ে আশেপাশের লোকজন ডেকে নিয়ে আসে দরজা ভেঙে ভেতরে ঢুকে আঁতকে উঠে তারা বিছানা থেকে মাসুমের হাতটা নিচে পড়ে আছে আর গল গল করে রক্ত ঝরে পড়ছে মেঝেতে সারা মেঝে ভেসে গেছে রক্তে মনে হচ্ছে যেন ওর শরীরে যত রক্ত ছিল সবই যেন সে ঢেলে দিয়েছে নিজেরই ঘরের মেঝেতে সাথে সাথেই খবর দেওয়া হয় মাসুমের বাড়ির লোকদেরকে আর মাসুমের বন্ধুদেরকে বাবার বাড়ি থেকে ছুটে আসে মাসুমের স্ত্রী ছন্দাও তৈরি হয় এক হৃদয় বিচারক দৃশ্যে
আমি কি ভুল করেছিলাম তুমি কেন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে
আর এইভাবে কান্নাকাটি করো না ছন্দা এভাবে কান্নাকাটি করলে কি মাসুম ফিরে আসবে বলো
ভাবি ঠিকই বলেছে ছন্দা এখন তো তোমাকে শক্ত হতে হবে তাই না
পরপর এরকম দুইটা দুর্ঘটনা কিভাবে ঘটে গেল বুঝতেই পাচ্ছি না
মুই কি শুরু করলি বলতো ছন্দার সামনে এমনিতেই ও নিজেকে সামলাতে পারছে না
আমি বাড়িতে যেতে চাইনি ওই আমাকে জোর করে বাড়িতে পাঠিয়েছে কিন্তু কে জানতো যে ওর মনে এই ছিল
এটা একটা দুর্ঘটনা ছন্দা তাই তুমি এটাকে দুর্ঘটনা ভেবেই ভুলে যাও
এটা কিভাবে দুর্ঘটনা হয় ভাবি পুলিশ তো বলছে সুইসাইড কিন্তু কেন সুইসাইড করলো
আচ্ছা মুহিত ও তো গতকাল রাতে আমাদের বাড়িতে এসেছিল একেবারে স্বাভাবিক ছিল তখন মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যেকো সুইসাইড করতে হবে
সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না এছাড়া ও তো তেমন কোনো শত্রু নেই যে ওকে কেউ খুন করবে
হ্যাঁ আর ফরেন্সিক রিপোর্টেও পরিষ্কার উল্লেখ আছে সুইসাইড
মুহিত ভাই ঠিক করে বলেন তো ও কি ওর আগের গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছিল
না না ছন্দা এমন কেন হবে এসব নিয়ে ভেবো না তো
দেখো ছন্দা যেটা বাস্তবতা সেটাকেই মেনে নিতে শেখো না হলে তুমি নিজেই কষ্ট পাবে
সেটাই তো জানতে চাচ্ছি আপনাদের কাছে যে বাস্তবতাটা আসলে কি ছিল ওকে বিয়ের পরে অর্পার কথা বলতো আপনাদের কাছে
কি আর বলবো ছন্দা বলতো ও প্রায় অর্পার কথাই বলতো
এসব কি বলছিস মুহিত এখন এসব কথা বলার সময় না ছন্দা তুমি কি পাগল হয়ে গেলে এখন এসব কথা বাদ দাও তো
কিভাবে বাদ দিব আরিফ ভাই, আমার হাজবেন্ড সুইসাইড করেছে, এই কথাটা আমাকে সারা জীবন শুনতে হবে। আর আমার জানার কি অধিকার নেই যে কেন এরকম করলো, তার জন্য করলো।
নন্দা প্লিজ, এত লোকের মধ্যে এসব কথা তুমি সিনকেট করো না।
ও অল্পার জন্য সুইসাইড করেনি ছন্দা, আমি শিওর ও অল্পাকে মন থেকে মুছে ফেলেছিল। কিন্তু অল্পার সাথে যে বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর থেকে ও ভীষণ অপরাধ বোধে ভুগত।
কিন্তু সেটা শুধুই অপরাধ, অন্য কোনো ফিলিংস না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমি বুঝতে পারছি কিন্তু ঠিক ধরতে পারছি না।
কোন বিপদে ফেলে দিয়ে গেলে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম?
সন্ধ্যা কি শান্ত হও, কিছুই তো খাওনি, এখানে আসার পর থেকে কিছু খাওনি তুমি, কিছু খাবে, চলো চলো কিছু খাবে।
না ভাই, আমি কিচ্ছু খাবো না, গলা দিয়ে তো কিচ্ছু নামবেও না।
কিছু তো খেতে হবে, তোমরা একটু বসো, এখন তো বাড়িতে চুলা ধরানো যাবে না, মরা বাড়ি, আমি দোকান থেকে সবার জন্য চা কিনে নিয়ে আসি, তোমরা থাকো আমি যাবো আর আসবো।
একটু কেক বিস্কিট ধরনের হালকা খাবারও নিয়ে এসো, যদি ছন্দাকে খাওয়ানো যায়।
আমার কেন যেন খুব খটকা লাগছে, মনে হচ্ছে মাসুম আর কাজলের মৃত্যু খুব একটা স্বাভাবিক না। দুটোর কোনো না কোনো জায়গায় কানেকশন নিশ্চয়ই আছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, আমি আর মোহিত মিলে এই রহস্যের সমাধান নিশ্চয়ই করব। আমাদের প্রাণপ্রিয় বন্ধুদের মৃত্যু রহস্য আমরা উন্মোচন করবই।
আরিফের মন কেন জানি খচখচ করতে থাকে, কোথায় যেন কোনো একটা কিন্তু থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। পরপর দুই দিন দুজন বন্ধু প্রাণ হারালো, এটা কি কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব? বার বার কাজলের বাবার মুখটা চোখের সামনে ভাসছে, কাজলই তো ওই পরিবারের একমাত্র সহায় ছিল। আরেক ছেলের তো কোনো ভরসাই নেই, সে কোথায় বড় ভাইয়ের অবর্তমানে পরিবার থেকে নিজের মা বাবাকে আগলে নেবে তা না, উল্টে ওকেই সামলাতে হচ্ছে। ভাইটা থাকতে তাও যেটুকু শাসন আদর করত, এখন তো তাও আর হবে না। আর এদিকে ছন্দা, বাইরে থেকে দেখে তো মনে হয় মাসুমের সাথে ঠিকই মানিয়ে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কেমন সম্পর্ক ছিল তা কে বলতে পারে। ছন্দাকে পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিল মাসুম, তাই তো এখন ছন্দার অবস্থা আরো খারাপ, লোক লজ্জায় শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। মোহিত আর আরিফ দুজনেই ঠিক করে ওরা একজন আরেকজনের সাথে কথা বলবে, কারণ ওদের দুজনের কারোর কাছেই ওদের দুই বন্ধুর মৃত্যু স্বাভাবিক বলে মনে হচ্ছে না।
আরিফ শোন, তোর সাথে আমার কিছু কথা আছে।
আমারও তোর সাথে কিছু কথা আছে।
আচ্ছা তুই আগে বল।
একেবারে সরাসরি সোজা কথায় আসি, সেটা হচ্ছে আমার কিন্তু কাজল আর মাসুমের মৃত্যুর ঘটনাটা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না।
একদম ঠিক বলেছিস, আমিও ঠিক এই কথাটাই তোকে বলতে চাচ্ছিলাম।
তুই কি কিছু আঁচ করতে পেরেছিস এই ব্যাপারে?
চিন্তা ভাবনা তো অনেক করছি, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না।
আমিও না ঠিক কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা চল একবারে শুরু থেকে শুরু করি, প্রথমে কাজলের কেস।
হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল একটা ছেলে, কোনোদিন বিড়ি সিগারেটও ছুঁয়ে দেখেনি, ওর মতো শুকনা রোগা ছেলে যার কিনা মাঝে মাঝে প্রেশার ফল করত, সেই কিনা স্ট্রোক করে মারা গেল, এটা কিভাবে সম্ভব?
প্রথমে তো আমার কাছে এটা স্বাভাবিক মৃত্যুই মনে হয়েছিল, কিন্তু যখন এক রাতের ব্যবধানে মাসুমও, তখন আমার মনে একটা সন্দেহ বাসা বাঁধে।
আচ্ছা মাসুম কোনো কারণে কাজলকে মেরে নিজেও?
কি যাতা বলছিস, মাসুম কেন কাজলকে খুন করতে যাবে?
সেটাও তো ঠিক, আসলে আমিও না, কি বলতে কি বলছি, আসলে আমি এত ধাক্কা সহ্য করে উঠতে পারছি না।
দাঁড়া দাঁড়া দাঁড়া, হতে পারে, তুই যেটা বললি সেটা হতে পারে। তুই তো জানিস কাজল আর মাসুম ছোটবেলার ফ্রেন্ড।
তাই নাকি, জানি না তো।
হ্যাঁ, ওরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। আর মাসুমের যে গার্লফ্রেন্ড ছিল অর্পা, শুনেছি কাজল নাকি অনেক আগে থেকেই অর্পাকে পছন্দ করত, কিন্তু অর্পাকে তা বলেইনি, এমনকি মাসুমকেও বলেনি। এদিকে একসময় অর্পা আর মাসুমের ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু তখন ব্যাপারটা কাজল চেপে যায়। ওর মনের কথা আর কখনোই কারোর কাছে মুখ ফুটে বলেনি। এদিকে অর্পা সুইসাইড করে মারা গেলে তারপর কাজলের একটা ডায়েরি মাসুমের হাতে পড়ে, আর তখন জানিসই তো বন্ধুর ডায়েরি তো অন্য বন্ধু খুব মজা নিয়েই পড়বে। তখন বিষয়টা মাসুম বেশ ঢাকঢোল পিটিয়ে মজা করতে করতে সবাইকে জানিয়ে দেয়। তুই তো তখনও আসিস নি এই অফিসে। এদিকে মাসুমের বিয়ে হয়ে যাবার পর মাসুমও অর্পার নামটা পারত পক্ষে উচ্চারণ করত না।
তাই নাকি, এত কাহিনী, আমি তো এগুলো কিছুই জানতাম না।
জানবি কি করে, তুই তো অফিসে এসেছিস বেশি দিন হয়নি।
কিন্তু তারপর এই ঘটনার সাথে কাজল আর মাসুমের মৃত্যুর কি কানেকশন?
কাজল অর্পাকে পছন্দ করত, সেই রাগ থেকেই কি মাসুম কাজলকে?
কিন্তু মাসুম তো নিজের জীবনে সেটেল হয়ে গিয়েছিল, বিয়ে করেছিল, সুখেও ছিল, অর্পাকে তো ভুলেই গিয়েছিল।
কিন্তু তোর মনে নেই মাঝে মাঝে খুব আফসোস করত, অনুতাপ করত, অর্পার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত?
হ্যাঁ, হতে পারে। ছন্দাও তো সেদিন বলছিল মাসুম অর্পাকে ভুলতে পারেনি।
হ্যাঁ, তার মানে এটাই যে এদের দুজনের মৃত্যুর জন্য অর্পা বা অর্পার আত্মা দায়ী, এই হলো আসল রহস্য।
কিন্তু এই রহস্য আমাদের দুজনের মধ্যেই থাকারই, যেভাবে মারা যাক না কেন, যাই করুক না কেন, ওরা আমাদের বন্ধু তো। এই ঘটনা সবার সামনে আসলে খুব বড় কেলেঙ্কারি হয়ে যাবে, বিশেষ করে ছন্দা খুব কষ্ট পাবে।
তুই ঠিকই বলেছিস, আমারও মনে হয় এসব বিষয় ভুলে যাওয়াই ভালো।
হ্যাঁ রে দোস্ত, অনেক রহস্যের পেছনেই দৌড়েছি, এবার বাদ।
মোহিত আর আরিফ খুব দোটানার মধ্যে পড়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না। দুই দুইটা প্রাণপ্রিয় বন্ধু চোখের সামনে হারিয়ে গেল, আবার এদিকে মনে হচ্ছে দুজনই দুজনের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু ওদের মনে কি ছিল সেটা কেন কারোর সাথে শেয়ার করলো না? দুজনের মধ্যে রেষারেষি ছিল ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু খুন করা, আর খুন করে আত্মহত্যা করার মতো এত জঘন্য অপরাধে জড়িয়ে যাবে, অন্য কোনোভাবেই সমাধান করা যেত না। আর এমন কারোর জন্য মাসুম এমন একটা স্টেপ নিল যে কি বেঁচেই নেই, যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে, অর্পার জন্য এটা কিভাবে সম্ভব? দুই বন্ধুকে ভেবে ভেবে কোনো কুল কিনারা করতে পারে না, এক একবার ভাবে পুলিশকে জানাবে, কিন্তু জানালে যে নিজের বন্ধু আর বন্ধুর ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে, ছন্দা আরো বেশি ভেঙে পড়বে। তাই ভাবে এই নিয়ে আর বেশি টানাহেচড়া করবে না, বিষয়টা অন্য কেউই আজ করতে পারে না। তাই নির্মম সত্য নিজেদের মধ্যেই রাখার সিদ্ধান্ত নেয় মহিম আর আরিফ। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে কাজল এবং আরিফ দুজনেই একদিনের ব্যবধানে মারা গেল। প্রথমে কাজল মারা গেছে স্ট্রোকে, যেটা সন্দেহ করা হচ্ছিল, এবং পরে আরিফ মারা যায় সুইসাইড করে হাতের রক কেটে। কিন্তু আসলে কি তাই, স্বপ্নগুলো কি তাই বলে, তাই ইন্ডিকেট করে, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। এবং একটা সময় আমরা জানতে পারলাম যে স্বপ্নে দেখা সেই মেয়েটি অর্পা আসলেই কিন্তু মাসুমের জীবনে ছিল, তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, তার সঙ্গে ভালোবাসা ছিল, যে কিনা তারই কোনো কারণে তাকে মাসুম নিজেকেই দায়ী করতো যে তার কারণেই মারা গেছে তার আগের গার্লফ্রেন্ড অর্পা, যার নাম
সে সুইসাইড করেছিল সেরকমই একটা কিছু জানা যায়, কিন্তু এদিকে একটা ভীষণ জটিল সমস্যায় পড়েছে আরিফ এবং মোহিত, যে দুজন বন্ধু চারজনের মধ্যে থেকে বেঁচে আছে। এবং শুরুতে দেখেছিলাম যে এফ এম রেডিওর চারজন সাউন্ড এডিটরকে নিয়ে আজকের কাহিনী, তারা খুবই বন্ধু চারজন, এবং তার চারজনের মধ্যে থেকে দুজন কিন্তু মারা গেছে ইতিমধ্যে। এবং আরিফ এবং মোহিত তারা ভাবছে যে মাসুম হয়তো কাজলকে খুন করেছে, করে নিজে আত্মহত্যা করেছে, এবং তার কারণ হচ্ছে অর্পা। কারণ অর্পার সঙ্গে কাজলের সম্পর্ক না থাকলে একতরফা একটা ভালোবাসা ছিল। তো সে যাই হোক, বাকি পর্বে কি আছে এবং কি হতে যাচ্ছে সেটা জানবো আমরা বাকি পর্ব থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে সঙ্গেই থাকবে, লিখে পাঠানোর ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আজ আমি আছি আপনার সঙ্গে, আমি কুয়াশাতে, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 এফএম।
আমার হাসি, আমার ছোট্ট ভাই হাসি, বেরোনা বেরোনা, ওদেরকে ওদেরকে তোমরা কেউ বেরোনা বেরোনা, বাঁচাও বাঁচাও, আগুন আগুন আগুন।
কি কি বলছো, কি আরিফ আরিফ কি বলছো তুমি, কোথায় আগুন, কোথাও কোনো আগুন নেই, তুমি দুঃস্বপ্ন দেখছো। আমি আমি এখন কি করবো, ওর তো দেখে মুখে ভাইয়ের মতো অবস্থা। আরিফ আরিফ প্লিজ প্লিজ চোখ খোলো আরিফ।
আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার নিঃশ্বাস নিতে আমি আর পারছি না, আরিফ নিঃশ্বাস নিতে পারছি না।
তোমার আরিফ আরিফ
কাজল আব্দুল আর মাসুমের পর আরিফও এক রাতের ব্যবধানে মারা গেল। মাসুমের মতো সুইসাইড করে না, কাজলের মতো স্ট্রোক করে। আরিফ মারা যাবার সময় ওর সামনে ওর সাথে ওর স্ত্রী নুসরতও ছিল। নুসরতেরও ধারণা আরিফ স্ট্রোক করেছিল। ঘুমের মধ্যে খুব আবল তাবল কথাবার্তা বলছিল, খুব অস্থিরভাবে ছটফট করতে করতে মারা গেছে আরিফ। এত দ্রুত সব শেষ হয়ে গিয়েছিল যে নুসরত ডাক্তারকে বা আশেপাশের কাউকে ডাকারও সুযোগ পায়নি। খুব বেশি ভেঙে পড়েছে বেচারি। ওর পাশে পাশে ছন্দা আর মাসুম আর সবসময় থাকছে, কিন্তু ওরাও তো মানসিকভাবে এখন যথেষ্ট দুর্বল। ছন্দা ওর মাসুমকে হারিয়েছে ঠিক একদিন আগে। আর মাসুমা, মাসুমার ভয় অন্য কোথাও। মাসুমা ভাবছে, মারা যাবার আগে আরিফ যেভাবে ছটফট করেছে, কিছুদিন আগে মোহিত একইভাবে কষ্ট পাচ্ছিল। সেদিন না হয় কোনোভাবে মোহিত বেঁচে গেছে, তবে এবার কাজল, মাসুম আর আরিফের পর মোহিতের পালা নয় তো। সেদিন থেকে মাসুমা আগলে আগলে রাখে মোহিতকে, বাইরে খুব একটা যেতেও দেয় না, অফিসে গেলেও সাথে গিয়ে বসে থাকে। কিন্তু এভাবে আর কতদিন চলে? মাসুমার নিজেরও তো অফিস আছে। আজ অফিসে একা এসেছে মোহিত, খুব বেশি একা লাগছে তার। নিজের ডেস্কে মাথা নিচু করে বসে আছে সে।
কাজল, মাসুম, আরিফ, তোরা এভাবে আমাকে একা করে চলে গেলি? আমাকে এভাবে নিঃসঙ্গ নিঃসম্বল করে চলে যেতে পারলি? তোদের কাছ থেকে কত কি শেখার বাকি ছিল, কত কিছু শিখেছিলাম তোদের কাছ থেকে, আরো কত কিছু শেখাবি বলে কথা দিয়েছিলি, কিন্তু কিছুই তো শেখা হলো না। কত আড্ডার বাকি ছিল, কত কথা বলার ছিল, কিছুই তো বলা হলো না, কিছুই তো শোনা হলো না। তোরা কি আর কোনোদিন ফিরে আসবি না? তোরা কি আর কোনোদিন ফিরে আসবি না? একবারের জন্যই কি চলে গেলি? ঠিক আছে, চলেই যখন গিয়েছিস তখন আর মিছে মিছে মন খারাপ করে লাভ কি? আমাকে এখন থেকে একাই থাকতে হবে, একা একা রাজত্ব করতে হবে। আমি এখন এই FM রেডিও স্টেশনে একমাত্র সাউন্ড এডিটর। এর পর যারা আসবে তারা আমার হুকুম মতো কাজ করবে। যেমন আমি এতদিন তোদের হুকুম মতো চলতাম, আমি তোদের ইচ্ছা মতো সাউন্ড বসাতাম। এখন সব আমার পছন্দ আর ইচ্ছা মতো হবে। তোদের সাথে যা হয়েছে তার জন্য আসলে আমি দায়ী, আমাকে মাফ করবেন বন্ধুরা। আমি তোদের এত কমিউনিকেশন সহ্য করতে পারছিলাম, এর মধ্যে হঠাৎই আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু কবিরের সাথে দেখা হয়ে যায়। ওর কাছ থেকেই একটা উপায় পেয়ে যায়। প্রথমে নিজের অসুখের ভান করে আর তারপর কবিরের কাছ থেকে নিয়ে আসা আর ওর নিজের বানানো একটা শেষ ওষুধ, যেটি কিনা মানুষের জীবনও বাঁচাতে পারে, আবার ওভার ডোজে মানুষের জীবন নিয়েও নিতে পারে। ঠিক তোদের তাই। এখন আমি এই FM রেডিও স্টেশনের সাউন্ড ডিপার্টমেন্টের একমাত্র সাউন্ড এডিটর।
আমাদের চারপাশে অনেক রহস্য গড়ে উঠে। কিছু কিছু আমাদের চোখের সামনে আসে আর কিছু অন্তরালেই থেকে যায়। কাজল, মাসুম, আরিফ যে আসলে খুন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, যদিও ওর আশেপাশের মানুষ একটু বুঝতে পারেনি। মানুষ অন্যায় করে নিজের স্বার্থে আর পার পেয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো দিন এই সব অপরাধী শাস্তি পাবেই। কারণ প্রকৃতির বিচার বলেও একটা কথা আছে, যাকে এড়াতে পারবে না কেউ।
শুনলাম এতক্ষণ আজকের কুয়াশার কাহিনী এবং রহস্য ভেদ হল। একটা কথা সত্যি, মানুষ যত বড় অপরাধ করুক না কেন, সে হয়তো অনেক সময় ভাবে যে তার কিছু হয়নি, সে পার পেয়ে গেছে। কিন্তু প্রকৃতির বিচার বলে আসলে একটা কথা আছে যাকে এড়াতে পারবে না কেউ। খুব খুব সঠিক কথা, এবং আমি খুব মনে প্রাণে এই কথা থেকে বিশ্বাস করি। এখন জানিয়ে দেবো আজকে আমাদের এই কাহিনীর মূল ভাবনা ছিল মোহাম্মদ খালিদ বিন ফয়জুল, অর্থাৎ আমাদের সাউন্ড এডিটর, যিনি কুয়াশার কাজ করেন নিয়মিত। এতে নাট্যরূপ দিয়েছেন শেখ গুপ্তা বিচ্ছারি এবং অভিনয়াংশ তিনি পরিচালনা করেছেন। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম বলছি, কিন্তু তার আগে আরেকবার বলছি যে সাউন্ডের কাজ করেছেন আজকে প্রতিদিনের মতন খালিদ। যারা অভিনয় করেছে তাদের নামগুলো বলছি। কাজলের চরিত্রে অভিনয় করেছে লোবান, মোহিতের চরিত্রে রনি, মাসুমের চরিত্রে খালিদ, আরিফের চরিত্রে মঞ্জু, ছন্দার চরিত্রে অভিনয় করেছে মৌ, নুসরাতের চরিত্রে নাদিয়া, মাসুমার চরিত্রে অভিনয় করেছে নীলাঞ্জনা, প্রত্যয় অভিনয় করেছে আর যে সাইফের চরিত্রে, এবং শাড়ি অভিনয় করেছে আর যে নিকিতার চরিত্রে, এবং আরো দুটো চরিত্রে অভিনয় করেছেন শাকিল এবং কবির ভাই। ডিরেক্টর ছিলেন শাকিল এবং কবির ভাই চরিত্রে অভিনয় করেছেন আমাদের কবির ভাই। আর এই ছিল আজকের কুয়াশার কাহিনী। প্রচুর SMS এসে গেছে, SMS গুলো পড়ছি, অনেকে প্রচন্ড ভয় পেয়েছে তাই লিখেছে। এশা লিখেছে, আই হ্যাভ নাথিং টু সে, ডেঞ্জারস্টিক এন্ড আমি আজকে খালি রক্ত স্বপ্ন দেব, লাভ ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ এশা। আর অনেকগুলো প্রশ্ন বোধ হয় চিহ্নকে পাঠিয়েছে, জানি না নাম নেই ধাম নেই কিছুই নেই। খুব হররবল স্টোরি লিখেছে একজন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিক ওয়াজ গ্রেট। দীপ্ত লিখেছে রামপুরা থেকে, হাই শাবিন আপু, আমি গিয়াসুদ্দিন লোহাগাড়া গুল মোহাম্মদ পাড়া থেকে শুনছি। আপু আপনার ভয়েসটা খুব সুন্দর, আজকে কুয়াশা খুব ভয় ছিল, প্লিজ আমার SMS-টা পড়বেন। তুষার লিখেছে, শ্রী থেকে তোমার FM স্টেশন, তুমি আমার বোনের জন্য, আই'ম সরি, তুমি আমার বোনের জন্য দোয়া করো, আগামী শুক্রবার আমার বোনের বিয়ে, অবশ্যই দোয়া করি, সে যাতে অনেক সুখী হয় তার বিবাহিত জীবনে। আশুলিয়া সাবার থেকে লিখেছে স্বর্ণাল লাভার, হাই শাবিন আপু কি খবর, সব ভালো তো, অল দা বেস্ট টু কুয়াশা টিম, থ্যাংক ইউ। কাহিনীটা অসব লিখেছে কল্যাণপুর থেকে জুবাইর, রিফাত তানজিম চিটাগং থেকে লিখেছে আজকে কুয়াশা অনেক ভালো লেগেছে, কুয়াশা ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ। মিরপুর থেকে আরেকজন তুষার লিখেছে, আপু সমাপ্ত কেন, হ্যাঁ সমাপ্ত সময় হয়ে গেছে তাই সমাপ্ত। সৌরভ লিখেছে ঢাকা থেকে, আপি হাউ আর ইউ, এক্সাম চলছে, প্রে ফর মি, ডিটেকটিভ স্টোরি শুনতে চাই, নাইস সাউন্ড, ঠিক আছে সামনেই হবে ডিটেকটিভ স্টোরি, কান কান পেতে থাকুক সবসময় সোমবার রাতে, নানা রকম কাহিনী নিয়ে থাকে কুয়াশা। নিশা লিখেছে, আপু আমার মনে হয় তিনজনকে মেরেছে মুকির, একদম ঠিক, এটা কি তুমি কখন লিখে পাঠিয়েছ, ঠিক একটা দশ তারিখটা শেষ হয়ে গেছে। মোহাম্মদ কায়সার কাশফি লিখেছে চিটাগং থেকে, আপু এটাকে খালেদ ভাইয়ের লাইফ থেকে নেয়া নাকি, বি কেয়ারফুল খালেদ ভাই, আল্লাহ না করুক, খালেদ ভাই বেঁচে করতে থাকুক, ভালোই আছেন তিনি, এটা কাল্পনিক কাহিনী একটা। মোমিন খান লিখেছে নিউ মার্কেট থেকে লিখেছে, আমার SMS-টা না পড়লে SMS করবো না, গল্পটা অনেক ভালো লাগলো। স্বামীর আপু আমরা দুই বন্ধু একসাথে কুয়াশা শুনছি, ভয় পাচ্ছি না, তবে খুব ভালো লাগছে। মুনির ইস্কাটন গার্ডেন, আচ্ছা ঠিক আছে আপু, হাই আপুনি, আমি তীর্থ, আমার পক্ষ হতে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য শুভেচ্ছা, প্লিজ দোয়া কর। আর স্টোরিটা নিয়ে কোনো কথা হবে না, অসম টু দ্য পাওয়ার অফ ইনফিনিটি। সাহিত্য লিখেছে সন্দীপ থেকে, আপনি কাল এক্সাম, তারপরে তোমাকে শুনছি, প্লিজ প্রে ফর মি, নিশ্চয়ই দোয়া করে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। নিপা লিখেছে, আপু আমার মনে হয় তিনজনকে মেরেছে মুকিত, এটা একবার বোধ হয় পড়েও ছিলাম। রাজু লিখেছে চিটাগং থেকে, খুব সুন্দর অ্যান্ড অসম্ভব ভয় পাচ্ছি, আই লাভ কুয়াশা, ওকে। হ্যালো আপু, আমি অনি, ইয়ার ভয়েস ইজ অসম, থ্যাংক ইউ অনি, কুয়াশা কেমন লাগলো সেটা লিখে পাঠালে আরো বেশি খুশি হতাম। রিফাত তানজিন লিখেছে, আপু কাহিনীটা অসম, আই লাভ কুয়াশা।
লিমন লিখেছে, কেমন আছো? ভালো আছি লিমন। আমার গার্লফ্রেন্ড সুখীকে হাই বলে দাও। হাই সুখী, আপনি, আমার নাম অর্পা, বার্ডা থেকে, সাবধান আপনি, এটা আমার ফার্স্ট মেসেজ, আমি তোমার একজন ফ্যান, অনেক ধন্যবাদ অর্পা। ফাহিমা লিখেছে, হুররে কেম ব্যাক, হাই আপ্পি, পিএসসি এক্সামের জন্য 2 উইক শুনতে পারিনি, কুয়াশা শোনার জন্য পাগল হয়ে যেতাম, আহারে। আচ্ছা, যেগুলি মিস করেছে সেগুলি আমাদের আর্কাইভ থেকে শুনে নিও, ডাউনলোড করে। নয়ন লিখেছে বম্বে সুইটস থেকে, শামিন আপু খুব ভয় লাগছে, মনে হচ্ছে ভয়ে স্ট্রোক করবে, তবে হেভি মজা পাচ্ছি, কোনো রহস্য উপন্যাস মনে হচ্ছে। আচ্ছা, কক্সবাজার থেকে সাকিব লিখেছে, আপু কুয়াশা কে কখনো মিস করা যায় না, কুয়াশা ইজ মাই ফেভারিট, আই লাইক কুয়াশা, থ্যাংক ইউ। ইফতি লিখেছে, ইফতি আহমেদ মুন্না লিখেছে চিটাগং জেইসি মোড় থেকে, ভুলে গেছি, হা করেন কি ডিম খাইয়ে দেবে না কি জানি, এটা কোনো কথা হলো? আর মামুন নিকেতন থেকে লিখেছে, আপু কাহিনী রহস্যময় হলেও আমার কাছে মনে হচ্ছে এসব মৃত্যুর কারণ হলো আরিফ, না হয়নি। আলামিন লিখেছে, হাই আপু, আমি বন্দর টিলা চিটাগং থেকে বলছি, আমার আর রাজীব পোটলা মিলে কুয়াশা শুনছি। মিস্টার রনি লিখেছে, শামিন আপু আজ চরম ভয় লেগেছে। মুরাদ বিএফ সায়েন্স কলেজ থেকে লিখেছে, টেক্সট এক্সাম শেষ হলো, কুয়াশা শুনছি অ্যান্ড রহস্য আর ভয়ের মাঝে আছি, কুয়াশাতে মজা ও রহস্য দুটাকেই একসাথে শোনানো যাবে কি? নিশ্চয়ই যাবে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, আজকেটা তো ভীষণ রহস্যময় ছিল, আমরা বুঝতেই পারিনি যে কেক আসলে কি ভৌতিক কোনো ব্যাপার ছিল নাকি খুন, কিন্তু ভৌতিক কোনো বিষয় ছিল না, আসলে খুনের ব্যাপার ছিল, একটা ওষুধ এমন তার সাইড এফেক্ট যে এটা কিনা মৃত্যু বয়ে আনতে পারে, এবং সেটার কারণেই হয়তো হ্যালুসিনেশন হতো বা ওরকম স্বপ্নে দেখা হতো, বা হয়তো শারীরিক যন্ত্রণা থেকেই মানসিক যন্ত্রণা এবং সেটার বহিঃপ্রকাশ স্বপ্ন ঘুমের মধ্যে হতো, সেটাই আমরা বুঝতে পারলাম। এনিওয়েজ লিখেছে ঐশী আনোয়ারা চিটাগং থেকে, আপু গল্পটা অনেক ভালো হচ্ছে, অনেক ভয় লাগছে, আর তোমার ভয়েস অনেক ভালো লাগছে, আমি তোমার ছবি দেখেছি, খুব ভালো কথা। কৌশিক পাপ্পু লিখেছে, শামিন আপু মনে হচ্ছে গল্পটা খুবই ভয়ের হবে, আমার ওয়াইফ প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কার আজ বার্থডে, তাকে একটু বেশ করে দাও, হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা। আলমগীর মিরপুর 14 থেকে, আই লাভ কুয়াশা, শামিন আপু কেমন আছো? শামিন আপু আমি পড়ছি আর কুয়াশা শুনছি, খুব ভালো। আজকের মেইন স্টোরি আজকে মেইন স্টোরিটা অনেক হরর এবং আনপ্রেডিক্টেবল, আমার মনে হয় মাসুমের গার্লফ্রেন্ডের আত্মা মাসুম এবং কাজলকে খুন করেছে, না এরকমই আমরা মানে স্ক্রিপ্ট এমন ভাবে ছিল যে সেরকমই কিছু মনে করা হয়, সেই ক্ষেত্রে আমরা যথার্থ সার্থক, কিন্তু আসলে খুন করেছে মোহিত। রিয়াস আবার থেকে, মনে হচ্ছে মোহিতের এই মৃত্যুগুলোতে মোহিতের হাত আছে, কোনো পুরনো শত্রুতা হিংসা থেকে কাজটা করেছে। স্বরূপ মালিবাগ থেকে লিখেছে, শামিন আপু আমার মনে হয় মৃত্যু হিপনাইজ করার ফলে হচ্ছে, না অত দূর যেতে হয়নি। এলাহি চিটাগং থেকে লিখেছে, খুবই রহস্য, কিছু বুঝতে পারছি না, সেটাই আমরা চেয়েছিলাম যাতে একেবারে শেষে বোঝা যায়। এগুলো সব এসেছে কুয়াশা চলাকালীন সময়। পুতুল টঙ্গি থেকে লিখেছে, হাই আপু তুমি কেমন আছো, আই লাভ ইউ, থ্যাংকস কুয়াশা টিম। নিশি লিখেছে চিটাগং থেকে, শামিন আপু কেমন আছো, আমি আপনার নিউ ফ্রেন্ড, আজকের গল্পটা শুনে অনেক ভয় লাগছে, আপু আমার বিএফ সানিকে বলে দাও, আমার জন্য ওয়েট করছে। ওকে, গাজীপুর থেকে লিখেছেন মোহাম্মদ মাসুদ জানা, আপু আমি তোমাদের নতুন বন্ধু, প্লিজ আমার মেসেজটা পড়ো। অন্তু লিখেছে, আই লাভ এবিসি রেডিও, থ্যাংক ইউ। আর সে লিখেছে, আর ভয় পেতে চাই না। প্লাবিত নাম, আচ্ছা লিখেছে, আমি আর আমার ফ্রেন্ড অধরা সবসময় কুয়াশা শুনি, তুমি অনেক, তোমাকে অনেক লাইক করি, আমিও রেডিওর আরজে হতে চাই, কি করতে হবে একটু বলবে, আজকে কুয়াশা অনেক ভালো হচ্ছে।
অনেক ধন্যবাদ। আর যেহেতু গেলে সমস্ত রেজিস্ট্রেশনের সিভিটা তো দিতে হবে আগে, আর আর্যদের যে গুণাবলীগুলি থাকা দরকার সেগুলো থাকতে হবে। আলীগঞ্জ থেকে লিখেছি, আমি জাহিদুল খান শ্যামিনাপুর, তুমি কেমন আছো? আমি ভালো আছি জাহিদুল খান। আরো লিখেছে, আজকের কুয়াশা খুবই ভয়ের কিন্তু আমি ভয় পাইনি শ্যামিনাপু, তোমাকে অনেক অনেক থ্যাংকস। তুষার লিখে পাঠিয়েছে, সাউন্ডের কাজ কে করেছে? সাউন্ডটা অসম, সাউন্ডের কাজ করেছে খালিদ, যেমন সবসময় কুয়াশা সাউন্ডের কাজ সেই করে থাকে, আমাদের সাউন্ড এডিটর খালিদ। অনেকদিন পর কুয়াশা শুনছি, ভালোই লাগছে। চিটাগং থেকে সালিক লিখেছে, খুব ভয় লাগছে আমার, আমি কুয়াশা শুনছি, আমার নাম রাহেল। ওকে, উজ্জ্বল আলামিন ওমর এরা সবাই শুনছে। নিলয় লিখেছে উত্তরা থেকে, রিফা লিখেছে বনানি ওয়াবদা কলোনি থেকে, কুয়াশা ইজ দ্য বেস্ট অ্যান্ড গল্প একটু আজব লাগছে, দেখা যাক কি হয়। এটা বেশ আগে নিশ্চয়ই পরবর্তীতে তোমার এই জিনিসটা কেটে গেছে, কারণ প্রথম দিকে খুব ধোঁয়াতে একটা বিষয় ছিল। কৌশিক পাপ্পু শামিনাপু, মনে হচ্ছে গল্পটা খুব ভয়ের হবে, তাই হয়েছে। এস কে সিয়াম লিখেছে, 11:20 যেন আমার নীল পরি রবিনা ওয়াশা মিস না করে। ওকে বাবা, সাংঘাতিক কথা। নাজমা লিখেছে, মহেশখালী থেকে, আপনি কম্বলের ভেতর থেকে আমার প্রিয় কুয়াশাকে শুনছি, খুব ভয় লাগছে আপু, চোখ খুলতে পারছি না। আমি খাদিজা পায়েল চৈতিকে হাই বলে দাও, তার বন্ধুরা শুনছে আমাকে। মাই লাভ কুয়াশা শামিন আপু, নতুন বন্ধু, আমার নাম রাকিব খান। সাজীব লিখেছে, শামিন আপু আমি আজকে প্রথম কুয়াশা শুনছি, আমাকে গ্রহণ করো, কি ওয়েলকাম। সাদমান লিখেছে, শাওরাপাড়া থেকে, অনেকদিন পর শুনছি আপনি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রবিন ঢাকা থেকে লিখেছে, আমি এক রুমে শুনছি, খুবই ভয় করছে। শামিন আপু আমি আপনার বন্ধু হতে চাই, বিকাশ চিটাগং থেকে লিখে পাঠিয়েছে। রকিবুল আলম ফ্রম মঠবাড়িয়া পিরোজপুর থেকে লিখেছে, আমার মন খারাপ কারণ আমার ফোনটা হারিয়ে গেছে, ফার্স্ট গল্পটা মিস করেছি, মন খারাপ সেকেন্ড গল্পটা শুনছি, খুবই দুঃখজনক খবর। মোবাইল এই যুগে মোবাইল হারানো মানে সাংঘাতিক, একেবারে ডান হাত চলে যাওয়ার মতন ব্যাপার, আশা করছি একটা ব্যবস্থা হয়ে যাবে আপনার মোবাইলের। শাইমিন, উই আর ইয়োর নিউ ফ্রেন্ডস ক্লিনটন অ্যান্ড মিলন, উই লাভ কুয়াশা, দিস ইজ আওয়ার ফার্স্ট মেসেজ, থ্যাংক ইউ। নুরুন নবী লিখেছে, মিরপুর ওয়ান থেকে, আমি তোমাদের নতুন ফ্রেন্ড, আমাকে উইশ করো, ওয়েলকাম নুরুন নবী। আর বাবু ভাই গোলবাগ থেকে লিখেছে, আর কিছু লিখেননি, নাম দিয়ে শুধু পাঠিয়েছেন, কি হচ্ছে আমিন আপু, কেমন আছো? আমরা আছি তোমার সাথে। রহিস মীরা, আমাদের মেয়ে রিদিকা রাজশাহী থেকে, আচ্ছা রাজশাহী থেকে লিখেছে, ওকে। আপু আমি কানিস ফ্রম কক্সেস বাজার, আপু কেমন আছো? আমি আমি তোমার ভয়েস আমার অসম লাগে, ভালো থেকো, তুমিও ভালো থেকো। আর হ্যালো আপু, আমি সামিয়া বেলি রোড থেকে, হাউ আর ইউ? আই এম লিসনিং কুয়াশা আফটার 2 months, আই কুডন্ট হিয়ার ইট বিকজ অফ মাই জেএসসি এক্সামিনেশন, কুয়াশা ইজ মাই ফেভারিট শো, থ্যাংক ইউ সো মাচ। পুলক ঢাকা থেকে, হাই আপু, তোমাকে প্রতি কুয়াশায় এস এম এস দিয়ে পড়ো না কেন? আমার তো মনে হয় আমি পড়ি, কারণ আমি খুব একটা বাদ দিই না কুয়াশা, আমি সব এস এম এস পড়ি। হানিফ চিটাগং থেকে লিখেছেন, হাই আপু হাউ আর ইউ, আমি অনেকদিন পর কুয়াশা শুনছি। কৃষ্ণা গাজীপুর থেকে লিখেছে, কালকে এক্সাম বাট একদম প্রিপারেশন নাই, খুব খারাপ কথা, আমার এখনো হয়তো রাজ্যে কুয়াশা শুনছে, তো পড়বে কখন? পড়তে হবে তো, ভালো পরীক্ষা দিতে গেলে পড়াশোনা করতে হবে। প্রিয়াঙ্কা লিখেছে রায়পুরা থেকে, শামিন আপু আমার আজ চোখ বন্ধ করে ঘুমাতে খুব ভয় লাগছে, এত চোখ খুলে ঘুমাও যাতে। আমি তুষার, অসম স্টোরি, থ্যাংকস কুয়াশা টিম। নিপা লিখেছে, শুধু গল্প লেখার নিয়মটা বলে দাও। আচ্ছা পাঠালে পড়বে, নিশ্চয়ই পড়বে, গল্প লেখার দুটো নিয়ম আছে, তুমি কি স্ক্রিপ্ট পাঠাতে চাও না গল্প সেটা কিন্তু লিখো নি, গল্প পাঠাতে হলে তুমি গল্প যেরকম যতটুকু পাঠাতে চাও সেটা কিন্তু আমাদের বাছাই করতে, যদি গল্প বাছাই করে প্রথম ঘন্টার জন্য তোমার গল্প সিলেক্টেড হয় ডেফিনেটলি পড়ে দেবো। নাম ঠিকানা সহ পাঠাবে প্লিজ। আর পাঠাবে হচ্ছে kuasha@gmail.com। এই ঠিকানা, আরো একটা ঠিকানা আছে আমাদের মেইলিং অ্যাড্রেস, যেটা আমাদের এবিসি অ্যাড্রেস, সেখানে মেইল করে পাঠাতে পারো অর্থাৎ বাই পোস্ট পাঠাতে পারো। আমি বলে দিচ্ছি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায়। ও নিয়মটা, আমি ঠিকানাটা বলেছি, নিয়মটা হচ্ছে আমি তো বললাম ছোট গল্প যদি পাঠাতে চাও, যেটা পড়াশোনায় সেতু, সেই ক্ষেত্রে তুমি সেটা তো আর বলতে গল্পে পাঠাও, কিন্তু স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে তোমাকে স্ক্রিপ্টে কিছু নিয়ম আছে সেটা ফলো করতে হবে। অর্থাৎ বর্ণনার অংশ আলাদা, প্রত্যেকটা সিন এক, মানে দৃশ্য এক, দৃশ্য দুই, তার আগে যে বর্ণনা থাকে, অনেক সময় ডায়লগস থাকে, সেটা আলাদা করে, একটু জটিল। আর যেটা হচ্ছে পাঠাতে হবে তোমাকে মিনিমাম 40 পাতা, 35 থেকে 40 পাতা, বা 30-এর নিচে হলে হবে না, এবং 16 ফন্টে পাঠাতে হবে। তুমি টাইপ করবে 16 ফন্টে, ঠিক আছে? আমি ঠিকানাটা আরো একবার যাবার আগে বলে দেব। আর আর কি লিখেছে দেখি, এমএইচ লিখেছে বগুড়া থেকে, লুবনা লিখেছে ঢাকা থেকে, লিখেছে 909 কিলোমিটার দূর থেকে শুনছি। আর তোজো লিখেছে, আপু অনেক সুন্দর লেগেছে আজকের কাহিনী, থ্যাংক ইউ তোজো। আর আলম লিখেছে ব্রাহ্মণবাড়ি থেকে, শারমিন তুমি কেমন আছো, তোমার প্রেম রোগ, তারা রামপাম, কুয়াশা শুনি, শুনে কখন ভালোবেসে ফেললাম জানেন, আই লাভ ইউ, সরি সরি বলবার কিছু নেই, আমি খুব খুশি হয়েছি আপনার এসএমএস পড়ে। আর আপু কেমন আছেন, আমি নোয়াখালী থেকে মারুফ খান অভি, আপু আজকের গল্পের কারণে আমার কম্বল ঠান্ডা হয়ে গেছে, ওরে বাবা এটা আবার কেমন কথা। রিফা লিখেছে বনানী বাবজাত কলোনি থেকে, খালিদ ভাই ইউ জাস্ট রক। আর এইচ এম করিম লিখেছে, ও আপু হিংসা লোভ মানুষকে কত নিষ্ঠুর করে দেয়, এক্স্যাক্টলি। আর এস এম সঞ্জু লিখেছে ঢাকা স্বামীবাগ থেকে, হ্যালো স্বামীন আপনি কেমন আছো, আশা করি আজকের কাহিনীটা অসম হবে, আই লাভ আপি, আই লাভ কুয়াশা দিন, ওকে। শিবাজি লিখেছে ঢাকা থেকে, আপু আমার ভাই সৌরভকে হাই বলুন, আর প্রিয়াঙ্কার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই। হাই, কি নাম ভাই? সৌরভ, আচ্ছা। নয়ন লিখেছে কক্সবাজার থেকে, শামিন আপু আপনি আমার ফেভারিট আছে, কুয়াশা শুনি, এবিসির সব প্রোগ্রামে শোনা হয়, থ্যাংক ইউ সো মাচ আমাকে ফেভারিট বলার জন্য, বিশেষ ধন্যবাদ আপনাকে। আর এটাকে লিখেছে নেপাল লিখেছে, আপু শুধু হিংসার থেকে মানুষ একজন কিভাবে মানুষকে মানুষ কিভাবে মেরে ফেলে এইসব লোক কে জানাই ধিক্কার। এলাহি লিখেছে চিটাগাং থেকে, কুয়াশায় আজকে কুমকুম নেই, কেন সবদিন তো সবাই থাকে না, আমাদের ক্যারেক্টার যেরকম ডিমান্ড করে সেরকম ভাবে আমরা একই কণ্ঠ প্রতিদিন, হয়তো ভালো লাগবে না শুনতে, তবে কুমকুম নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করে, আগামী পর্বে হয়তো নিশ্চয়ই কুমকুম থাকবে, ঘুরে ফিরে সবাই কাজ করে এখানে। কৌশিক বিশ্বাস লিখেছে গাজীপুর থেকে, বোট বাজার গাজীপুর থেকে, শারমিন আপু আগের গল্পগুলো কিভাবে রেকর্ড করে শুনতে পাবো প্লিজ টেল মি। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমাকে লগ ইন করতে হবে আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ abcradiobd.fm এ লগ ইন করতে হবে। লগ ইন করে দেখবে সেখানে অনেক কিছু লেখা আছে, নীর পাতা থেকে, তোমাকে তত জটিল ব্যাপারে আমি যাচ্ছি না, সেখানে সংগ্রহশালায় যাবে, সংগ্রহশালায় গিয়ে সেখানে ক্লিক করলে দেখবে আমাদের সমস্ত যত আয়োজন আছে এবিসির সবকিছু সেখানে আছে, কুয়াশাও আছে, কুয়াশার বাকি পর্বগুলি তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারবে, এবং আজকের কুয়াশার পর্ব আগামীকাল ভোরে ডাউনলোড করতে পারবে তুমি। তো আমার মনে হয় আমার বিদায় নেবার সময় হয়ে গেছে, আজকে বিদায় নিতে হচ্ছে আমার সঙ্গে, আগামীকাল অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, অনেক গান হবে তারা রামপামে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, সেই পর্যন্ত প্লিজ এবিসির সঙ্গে থাকো আর অপেক্ষা করো তারা রামপামের জন্য, তারা বাই বাই, গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.